ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট পেশ করেছেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ উত্তর কাশ্মীরের বারামুলায় গা ঢাকা দিয়ে থাকা দুই জঙ্গি নিহত হয়েছেন ভারতীয় সেনার গুলিতে।
আরও থাকছে সাইবার সিকিউরিটি নিয়ে ডক্টর মনসুর হাসিবের সাক্ষাৎকার।
সাধারণ মানুষরা, এমনকি অনেক সংস্থাগুলো, তারা তাদের কম্পিউটার টেকনোলজি অথবা সংরক্ষণ করার যে ব্যবস্থাগুলো, সেগুলোর কোনো উন্নয়ন করছে না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি আজ বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে তাঁর সিদ্ধান্ত জানাবেন যে যুক্তরাষ্ট্র 2015 সালে স্বাক্ষরিত যুগান্তকারী প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে কিনা। বুধবার রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন যে রোজ গার্ডেনের একটি অনুষ্ঠানে আজ স্থানীয় সময় বিকেল 3টায় তিনি এই ঘোষণা দেবেন। তিনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেন নির্বাচনকালীন এই স্লোগান দিয়ে তাঁর টুইট বার্তা শেষ করেন। দিনে আরও আগে সফররত ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে ছবি তোলার সময় তিনি বলেন যে তিনি এই বিষয়টি যখন বিবেচনা করতে যাচ্ছেন, তখন তিনি বহু লোকের কাছ থেকেই দুপক্ষেরই কথা শুনছেন। মুখপাত্র শন স্পাইসার বলেন যে যাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী নেতারা এবং বিদেশি রাষ্ট্রপ্রধানরা। একাধিক বার্তা সংস্থা বুধবার জানায় যে প্রেসিডেন্ট ওই আন্তর্জাতিক চুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বের 195টি দেশ ওই চুক্তি সমর্থন করছে। এই পদক্ষেপ ওবামা আমলের নীতি থেকে বড় রকমের পরিবর্তন, যার ফলে মাঠ পর্যায়ে প্রেসিডেন্টের রিপাবলিকান সমর্থকরা খুশি হতে পারেন, কিন্তু এতে পরিবেশবিদরা এবং আমেরিকার মিত্ররা ক্ষুব্ধ হতে পারেন। এদিকে লস অ্যাঞ্জেলেস এবং নিউ ইয়র্কের মেয়ররা বলছেন যে তারা প্যারিস জলবায়ু চুক্তির প্রতি বিশ্বস্ত থাকবেন। কাবুলের কূটনৈতিক পাড়ায় বুধবার ট্রাক বোমা বিস্ফোরণে 90 জনের মৃত্যু এবং 400+ মানুষের আহত হবার ঘটনায় আজ আফগানিস্তান জুড়ে শোক প্রকাশ করা হয়। এই বোমাটি কাবুলের কেন্দ্রস্থল ওয়াজির আকবর খান এলাকায়, যেখানে কূটনৈতিক মিশন এবং সরকারি দপ্তর রয়েছে, বহু যানবাহন এবং ভবনগুলোর ব্যাপক ক্ষতি সাধন করে। আফগান কর্মকর্তারা বলছেন যে বিস্ফোরকগুলো ময়লা বহনকারী একটি গাড়ির ভেতরে রাখা হয়েছিল। এই ঘটনা হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিল অসামরিক লোকজন, তবে নিহতদের মধ্যে কূটনৈতিক এলাকার আফগান নিরাপত্তা প্রহরীরাও ছিল। যদিও কেউ এই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা NDS পাকিস্তান ভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে এজন্য দায়ী করছে। তারা বলে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই হামলার পরিকল্পনায় মদদ জুগিয়েছিল। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি বুধবারের এই বিস্ফোরণকে নিন্দে জানিয়ে বলেন, ইসলামের পবিত্র রমজান মাসে নিরপরাধ অসামরিক লোকজনের উপর এই আক্রমণ ছিল অমানবিক আক্রমণ। হোয়াইট হাউস বলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট গানিকে টেলিফোন করে তাঁর শোক প্রকাশ করেছেন এবং এই বোমা হামলার নিন্দে করেছেন। মিস্টার ট্রাম্প বলেন যে রমজান মাসে এই আক্রমণ সন্ত্রাসীদের বর্বরোচিত স্বভাবকেই তুলে ধরেছে এবং তারা সভ্য দেশের শত্রু। আফগানিস্তানে জাতিসংঘের সহযোগিতা মিশন এই বোমা বিস্ফোরণের নিন্দে করেছে এবং বলেছে যে বিশেষত রমজান মাসে এই আক্রমণ নৈতিকভাবে নিন্দনীয়। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী 2017-18 অর্থ বছরের জন্য 4,266 কোটি টাকার বাজেট পেশ করেছেন। ঢাকা থেকে এ সম্পর্কে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদে ওই বাজেট প্রস্তাব উত্থাপন করে অর্থমন্ত্রী বলেন, বাজেটের ব্যয় সংকুলনের জন্য রাজস্ব আয় থেকে আসবে 2,78,991 কোটি টাকা। তিনি বলেন, বাজেটে যে 1,12,275 কোটি টাকার ঘাটতি থাকবে তা সংকুলন করা হবে আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ থেকে। চলতি 2016-17 অর্থ বছরে GDP প্রবৃদ্ধি 7.24% হওয়ার আশা প্রকাশ করে মুহিত বলেন,
17-18 অর্থ বছরের GDP প্রবৃদ্ধির হার 7.4% এবং বছর শেষে মূল্যস্ফীতির হার 5.5%।
তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে 1,55,252 কোটি টাকা। আসছে অর্থ বছরের বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে শিক্ষা ও প্রযুক্তি খাতকে, যা মোট বাজেটের 16.4%। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই বাজেট সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনবেন এই অধিবেশনে আর একটু পরে। তাছাড়া এ নিয়ে ফেসবুক লাইভে রয়েছে অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদের বিশ্লেষণ। বাংলাদেশে গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরা আঘাত হানে প্রায় 150 জেলে যারা ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছেন তারা এখনও নিখোঁজ রয়েছে। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
গত মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশে আঘাত হানাই ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া কক্সবাজার এলাকার অনেক জেলে ফিরে এলেও প্রায় 150 জন নিখোঁজ ছিলেন। বুধবার বাংলাদেশ নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ পৃথক পৃথক ভাবে মোট 63 জন বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে। তবে এখনো 81 জন বাংলাদেশি জেলে, যাদের বাড়ি বৃহত্তর কক্সবাজার এলাকায়, তারা নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্র বলছে। বাংলাদেশ নৌবাহিনী বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে কক্সবাজার থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের উত্তর কাশ্মীরে সংঘর্ষে সৈন্যদের হাতে দুজন জঙ্গি নিহত হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ ভারতীয় সময় ভোরের দিকে উত্তর কাশ্মীরের বারামুলা জেলার সোপরে ভারতীয় সেনা ও জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার গুলির লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছেন। ভারতীয় সেনার কাছে খবর ছিল সোপরের নাতিপুরা এলাকায় কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়েছে। গতকাল ভারতীয় সময় রাত 3 থেকে ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে ভারতীয় সেনাবাহিনী। দুই জঙ্গি স্থানীয় একটি বাড়িতে লুকিয়েছিল বলে জানা গেছে। তল্লাশির সময় জঙ্গিরা সেনার উপর গুলি চালাতে শুরু করে, শুরু হয় গুলির লড়াই। আজ সকাল 6:45 শেষ হয় সংঘর্ষ, দুই জঙ্গির মৃত্যুও হয়। সেনার দিকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশ একসঙ্গে এই যৌথ অপারেশন চালিয়েছে বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সহিংসতার জন্য বিশ্বব্যাপী গত বছর খরচ হয়েছে $14,300,000,000, যার মধ্যে $2,500,000,000 খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। সংঘাত ও নিরাপত্তা বিষয়ক রিপোর্ট গ্লোবাল পিস ইন্ডেক্স থেকে পাওয়া সর্বসাম্প্রতিক এই হিসেবে এই আভাসই দিচ্ছে যে গত এক দশক থেকে বিশ্ব শান্তির অবনতি ঘটেছে, প্রধানত মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় সন্ত্রাসবাদ ও সংঘাতের কারণে। এই গবেষণায় বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে যে দীর্ঘদিন থেকে উন্নতি হচ্ছিল এই অবনতিতে তা বাধাপ্রাপ্ত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে 2011 সাল থেকে প্রতি বছর সন্ত্রাসী ঘটনা প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য এমন 35 দেশে 2007 সাল থেকে সন্ত্রাসবাদী কারণে 900% বৃদ্ধি পেয়েছে। ওই সদস্যদের মধ্যে 23 দেশে গত বছরে সন্ত্রাসবাদ সম্পৃক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই দেশগুলোর মধ্যে রয়েছে ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স ও তুরস্ক। বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনকে এক রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে রাজ্য জুড়ে প্রায় 550 জন ভুয়ো ডাক্তার চিকিৎসা করে চলেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এরই মধ্যে 14 জনকে চিহ্নিত করা হয়েছে। কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
সম্প্রতি জোনাকয়েক জাল ডাক্তার ধরা পড়বার পর এই দুষ্টচক্রকে নির্মূল করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। বৃহস্পতিবার সরকারের কাছে পুলিশ রিপোর্ট দিয়ে জানিয়েছে সারা রাজ্য ধরলে প্রায় 550 জন ভুয়ো ডাক্তার রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। এদের মধ্যে 14 জনকে নিশ্চিতভাবে চিহ্নিত করা হয়েছে, বাকিদের চিহ্নিত করবার কাজ চলছে। মানুষের পক্ষে আতঙ্কজনক এই খবর, কিন্তু কিভাবে চলছে ভুয়ো ডাক্তারদের ডাক্তারি? জানা যাচ্ছে কেউ কেউ একেবারেই জাল ডাক্তার, চিকিৎসাবিদ্যার কোনো জ্ঞান ছাড়াই তারা প্রধানত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে ডাক্তারি চালাচ্ছে। আবার কেউ কেউ হোমিওপ্যাথি কিংবা ইউনানি পদ্ধতিতে চিকিৎসা শিখলেও অ্যালোপ্যাথি ওষুধের প্রেসক্রিপশন লিখছে, যদিও তাদের এটা মোটেই অধিকার নেই। কেউ কেউ আবার বেসরকারি হাসপাতালেও যুক্ত। পুলিশ খুঁটিয়ে এইসব কাণ্ডের তদন্ত শুরু করেছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার সংঘাত ক্রমশই দেশের পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের শিয়া সহযোগীরা ইরাক ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সীমান্ত বরাবর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। তারা একাধিক বিমান হামলাও চালায়। বুধবারের এক আক্রমণে একজন শীর্ষ আইএস অপপ্রচারককে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্র সমর্থিত সুন্নি বিদ্রোহীরাও সিরিয়া ইরাক সীমান্ত জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আপনারা খবরেই শুনেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী এ এম এ মুহিত 2017-2018 অর্থ বছরের বাজেট সংসদে পেশ করেছেন। তবে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
2017-18 অর্থ বছরের যে বাজেট প্রস্তাব অর্থমন্ত্রী এ এম এ মুহিত জাতীয় সংসদে পেশ করেছেন, তার বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ। অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ বলেছেন, নির্বাচনের আগে মাত্রাতিরিক্ত ভ্যাট নির্ভরতা কতটা বাস্তবসম্মত হয়েছে সরকারের জন্য তা একটি বড় প্রশ্ন। আর বাজেটটি দিয়ে নির্বাচনের আগে ওই নির্বাচন কি মাথায় রেখেই করা হয়েছে সে কথাও তারা বলেছেন। প্রস্তাবিত বাজেট সম্পর্কে বিশ্লেষণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অন্যতম প্রধান ডক্টর আহসান এইচ মনসুর। অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন,
এই ধরনের বাজেট আসলে অর্থনৈতিক বিবেচনার থাকে, কিন্তু এই আকারটা অর্থনৈতিক বিবেচনার চেয়েও নির্বাচনকে সামনে রেখে এক ধরনের রাজনৈতিক সক্ষমতা প্রদর্শনের জন্য এই আকার তৈরি করা হয়েছে। কারণ আমরা যদি গত 3-5 বছরের হিসাব দেখি, প্রতি বছরই দেখছি যে প্রস্তাবিত বাজেটের চেয়ে সংশোধিত বাজেট 15-20% কম বাস্তবায়িত হচ্ছে। তার মানে প্রথম থেকে বলা যায় যে যা বলা হয়েছে তার একটু 20% কমে যাবে। তো দেখা, এটা এক ধরনের রাজনৈতিক সক্ষমতা প্রদর্শন। এটা আবার যে নির্বাচন সামনে আছে, নেতা কর্মীদের চাঙ্গা রাখা প্রয়োজন, মানুষকে এক ধরনের একটা জোরালো বক্তব্য দেওয়া যে অনেক কিছু করা হচ্ছে, এই বিষয়টা একটা বড় ধরনের কাজ করছে এই সাম্প্রতিক কালের যে বাজেটের আকার। কারণ প্রতিবারই আমরা দেখছি যে বছর শেষে পুরো আকারটা প্রায় 15-20% কমে আসছে। এটা যেখান থেকে আগে থেকে আমরা বুঝতে পারি, তখন বলা যায় যে এটা এক ধরনের রাজনৈতিক সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এই আকার গুলো ঠিক করা হচ্ছে। আমি যেটা বললাম যে একটা তো বাস্তবায়ন হবেই, কম হবে সেটা তো বললামই, তবে আরেকটা বিষয় হচ্ছে আসলে বাস্তবায়ন সক্ষমতা আমাদের অন্যতম একটা দুর্বলতা। আপনি বার্ষিক উন্নয়ন পরিকল্পনার কথা বলেন অথবা মেগা প্রজেক্টের কথা বলেন, প্রতিটাই যখন মূল্যায়ন প্রতিবেদন আমরা দেখি সেখানে বলা হচ্ছে যে অগ্রগতি সন্তোষজনক নয়। তার মানে হচ্ছে বাস্তবায়ন দুর্বলতা একটা অত্যন্ত বড় ধরনের চিহ্নিত সমস্যা, কিন্তু এই বাস্তবায়ন দুর্বলতা দূর করার জন্য দৃশ্যমান কোনো প্রচেষ্টা আমরা দেখতে পারি না, যার জন্য এখানেও এই বাস্তবায়নের বিষয়ে একটা বড় ধরনের ইয়ে রয়ে যায়। এবং এই বাস্তবায়ন সমস্যাটা সবচেয়ে বেশি হয় যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায়, কারণ ডিপার্টমেন্টের খরচ সেগুলো তো তারা করিয়ে ফেলবে, কারণ বেতন টেতন এগুলো তো নিয়ে নিবে। বাস্তবায়ন সক্ষমতার পুরো বিষয়টা সবচেয়ে বেশি খাতে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে, সেখানে আমরা ধারাবাহিকভাবে দেখছি এখানে অনেক প্রকল্প অনেক দূর এগিয়ে যাওয়ার কথা ছিল সেখানে হয়নি। আপনি একটা প্রকল্প নাম নেওয়া যায় যেখানে এই বাস্তবায়নের দুর্বলতাগুলো বছরের পর বছর দৃশ্যমান একটা সমস্যা হিসেবে রয়ে যাচ্ছে।
নির্বাচনের আগে মাত্রাতিরিক্ত ভ্যাট নির্ভরতা নিয়ে যেসব প্রশ্ন উঠেছে সে প্রশ্নে ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন,
নির্বাচনী বাজেট দেওয়াটা তো কোনো এটা তো একটা যে কোনো সরকারই দিতে পারে সেটা কোনো বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ওই বাজেটটা বাস্তবসম্মত কিনা। আপনি নির্বাচনী বাজেট হতেই পারে, আপনার নীতি একটু অন্য ধরনের নীতি নিলেন, এটা কোনো দোষের বিষয় নয়। কিন্তু দোষের বিষয় হচ্ছে যে আপনি অর্থনৈতিকভাবে সুষ্ঠু চিন্তা করে এই বিষয়গুলোকে করেছেন কিনা, বাজেটের যে আয় ব্যয়ের হিসাবগুলো ঠিক করেছেন কিনা। এখানে অবশ্য আমি একটা বিষয় দেখলাম যে আপনি ব্যাটের কথা তুললেন, কারণ যে আয়ের হিসাব ওনারা করেছেন সেটা তো এই ব্যাট একটা অন্যতম বিষয়। এখানে কিন্তু শুধু ব্যবসায়ী মহলের একটা অসন্তোষ আছে তা নয়, অর্থনীতিবিদদের মধ্যে একটা বড় ধরনের মতভেদ ছিল যে এটা এই পর্যায়ে 15% হারে কার্যকরী করা ঠিক হচ্ছে কিনা, এবং অধিকাংশের মতামত ছিল যে এটা আরেকটু সহনীয় পর্যায়ে রাখা উচিত। কিন্তু আমি সম্ভবত IMF ইত্যাদির প্রচ্ছন্ন চাপে এই 15% ব্যাটের কথা বলা হয়েছে। এখানে বলা দরকার বাংলাদেশে আসলে এই আমাদের করের যে পরিমাণটা এটা বাড়ানো প্রয়োজন, কারণ আমরা যদি আরো সুষ্ঠু উন্নয়ন করতে চাই অনেক খরচ করা প্রয়োজন আছে। কিন্তু সেই করের বোঝাটা অযৌক্তিক ভাবে যদি বৃদ্ধি পায় এবং করের বোঝা এবং তার সুফল জনগণ যদি না পায় তাহলে কিন্তু অসন্তোষটা তৈরি হয় আর কি। এবং এখানে আমার মনে হচ্ছে ব্যাট এইভাবে যদি চালু করার চেষ্টা করলেন এবং সম্ভবত মাসের শেষে হয়তো পিছিয়ে যেতে পারেন, এটা একটা অহেতুক ঝুঁকি ওনার জন্য নেওয়া হচ্ছে, বিশেষ করে নির্বাচনের আগের বছরে।
প্রস্তাবিত বাজেট সম্পর্কে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ডক্টর আসান এইচ মনসুর বলেন,
একটা জনগণের প্রয়োজন আছে, সরকারের যে সেবা সেটা কিন্তু বাংলাদেশে খুবই খুবই নিম্নমানের কোয়ালিটি, সেখানে অভাব আছে এবং বিস্তৃতিও কম, কাভারেজটাও খুব কম। কারণ দুদিক থেকে আমাদেরকে সরকারি ব্যয় বাড়িয়ে এই সেবাগুলো জনগণের দ্বারা পৌঁছে দিতে হবে, সেটা শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যানবাহন চলাচল হোক, বিদ্যুৎ হোক, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার, সবগুলো ক্ষেত্রে সরকারি সবগুলো সেবা সরকারের সবগুলোতে ব্যয় লাগবে। কিন্তু একই সাথে যেটা হচ্ছে যে আমরা প্রশ্ন উঠছে ঘুরে ঘুরে আমরা কি অতিরিক্ত ব্যয় করছি কিনা, অথবা যেখানে ব্যয় হচ্ছে শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে সেগুলো ব্যয় কি প্রকৃত সেবা গ্রহণকারীর কাছে পৌঁছাচ্ছে কিনা, এবং প্রকৃত সেবাকারীর কাছে পৌঁছালো পরিমাণগত ভাবে সঠিক অ্যামাউন্ট পৌঁছাচ্ছে কিনা, এইগুলো প্রশ্নগুলো আছে। আমরা যদি সরকারকে সবসময় বলছি যে এটা বিস্তৃতি বাড়াতে হবে, কিন্তু কিছু তথ্যমূলক স্টাডি করে সরকার কর্তৃক বা তৃতীয় পক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে দেখতে হবে যে কোথায় কোথায় এখান থেকে বিচ্যুতি ঘটছে এবং সেই বিচ্যুতিগুলোকে দূর করতে হবে ধাপে ধাপে।
ডক্টর আসান মনসুর সরকারের জবাবদিহিতার উপরে বেশি গুরুত্ব আরোপ করেন,
সরকার হচ্ছে এবং সেই টাকাটা সরকার ব্যয় করছে, কাজে জনগণের কাছে তাকে জবাবদিহিতা থাকতে হবে তো, এবং এই টাকাটা নেওয়ার অধিকার তখনই হবে যখন জনগণ সেই প্রকৃতি সেবা পাবে, তা না হলে কিন্তু সরকারের এই টাকাটা নেওয়ার অধিকারও থাকবে না নৈতিকভাবে।
দুজন অর্থনীতিবিদ বলেন, নির্বাচনকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা যেতেই পারে, কিন্তু জনকল্যাণের প্রকৃত উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সে বিষয়টি মুখ্য বলে সরকারকে বিবেচনায় রাখতে হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতে সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যানে চলতি বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিক হারে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা GDP 6.1% নেমে গিয়েছে এবং এর ফলে 2016-17 অর্থবছরে আর্থিক প্রবৃদ্ধির হার নেমে গেছে 7.1%। এ বিষয়টি নিয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিরা কিবরিয়া কথা বলেছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের সঙ্গে।
পরমাশিস ঘোষ রায়, ভারতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে গত বছর হঠাৎ করেই নোট বাতিল করা হয়, এর ফলে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষ দেশে এবং বিদেশে যারা বসবাস করেন তারাও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একটি পরিসংখ্যানে দেশের আর্থিক প্রবৃদ্ধি 3 বছরের তুলনায় এখন সর্বনিম্ন বলা হলেও সরকার এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করছেন কেন?
হচ্ছে এরকম, গত বছরের শেষের দিকে যখন কেন্দ্রীয় সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়, তারা কেন্দ্রীয় সরকার যে সামগ্রিকভাবে যে চিন্তা ভাবনা থেকে এই কর্মসূচি নিয়েছিল, প্রাথমিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা চাপ তৈরি হয়েছিল বিদেশে যারা থাকে তাদের ক্ষেত্রেও, কিন্তু সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে চলতি গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দপ্তর সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস সিএসএস দ্বারা একটি পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি 6.1% নেমে গেছে। বিস্তারিতভাবে বলতে গেলে বলা হচ্ছে যে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস যেটা পরিসংখ্যানটা প্রকাশ করেছে সেটা তো কেন্দ্রীয় সরকারেরই একটা দপ্তর। তারা বলতে চাইছে চলতি বছরের জানুয়ারি মার্চ ত্রৈমাসিকে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির 6.1% নেমে গেছে এবং যার জেরে সমগ্র 2016-17 অর্থবর্ষের প্রবৃদ্ধির হার নেমেছে 7.1%। কিন্তু দেখা যাচ্ছে গত 3 বছরে যা সর্বনিম্ন বলা হচ্ছে। পরিসংখ্যান সূত্রে জানা যাচ্ছে 2014-15 ও 2015-16 অর্থবর্ষে দেশের প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে 7.5 ও 8%। এখন বিষয়টা হচ্ছে এরকম ভাবে দেখতে হবে, যেহেতু এই পরিসংখ্যানটা দিয়েছে কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দপ্তরই, তবু কেন্দ্রের অর্থমন্ত্রী কিন্তু বিষয়টি ঠিক সরাসরি মানতে চাইছেন না। উনি আজই জানিয়েছেন যে নোট বাতিলের সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতেই যে প্রবৃদ্ধির হার কমেছে এটা ভাববার কোনো কারণ নেই। এর পিছনে তার কথা, এর পিছনে বিশ্বের বর্তমান নানান পরিস্থিতির ফ্যাক্টর রয়েছে। উল্টো দিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই ফেসবুকে পোস্ট করেছেন, তিনি বলতে চেয়েছেন যে নোট বাতিলের সময় থেকে আমি বলে আসছি দেশের প্রবৃদ্ধির হার কিছুটা হলেও কমবে, কেননা উৎপাদন কমে যাচ্ছে, উৎপাদনের হার কমে যাচ্ছে। এবং তার বক্তব্যে এখন দেখা যাচ্ছে যেটা পরিসংখ্যান, যেটা কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দপ্তর যেটা তুলে ধরেছে, সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন, এখন দেখা যাচ্ছে আমার ধারণাই ঠিক ছিল। বিষয়টা ঠিক এরকম ভাবে বললেই বলা যায়, আলোচনা সমালোচনা তো এইভাবেই তৈরি হয়েছে।
এ বিষয়ে দেশের অর্থনীতিবিদ এবং পরিসংখ্যান বিশেষজ্ঞদের অভিমত বা প্রতিক্রিয়া কিরকম দেখছেন?
দেশের পরিসংখ্যানবিদ বা অর্থনীতিবিদরা যেভাবে ব্যাপারটা এক কথায় বলতে চেয়েছেন, তাদের বক্তব্য এই আর্থিক ধাক্কার নেপথ্যে রয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তই। কারণ গত বছরের নভেম্বর মাসে পুরনো 500-1000 টাকা নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপরের 3 মাসের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান দপ্তর যে হিসেব গতকাল তুলে ধরেছে, তাদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রভাবই পড়েছে যে আর্থিক বৃদ্ধি প্রবৃদ্ধির হার যে কমেছে সেই পরিসংখ্যান থেকেই বলেছে যে দেশের অর্থনীতি খানিকটা হলেও ভেঙে পড়েছে। তারা সরাসরি দায়ী করেছে নোট বাতিলের সিদ্ধান্তকেই।
গত বছর হঠাৎ করে যে নোট বাতিল করা হয় তা নিয়ে জনমনেও অসন্তোষ ছিল প্রচুর এবং সমস্যাও দেখা দিয়েছিল অনেক। সে অবস্থাটা কি পুরোপুরি কেটেছে এখন? এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এখন কেমন দেখছেন?
গত বছরের ঘটনার পর থেকে আজকে চলতি মাসের, চলতি বছরের 1 জুন, প্রায় 6 মাস, এদিকে 6 মাস আর ওদিকে প্রায় 3 মাস, 2 মাস তো বটেই, প্রায় 6-7 মাস কেটে গেছে। প্রথমে যে ধাক্কাটা আমরা পেয়েছিলাম গোটা দেশের সাধারণ মানুষ, সাধারণ মানুষের যে সমস্যাটা তৈরি হয়েছিল প্রাথমিক স্তরে, সেই জায়গাটা অনেকটাই কেটেছে বলে মনে হয়। এবং ব্যাংকিং সেক্টরে টাকা তোলার যে একটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, এর বেশি তোলা যাবে না, অনেক আমরা খুব কাছ থেকে দেখেছি যে মেয়ের বিয়ের কার্ড পর্যন্ত ব্যাংকে জমা রেখে টাকা আনতে হয়েছে, এই জাতীয় পরিস্থিতিটা কিন্তু অনেকটাই কন্ট্রোল। কিন্তু এই পরিস্থিতির পরেও আমি আজই কলকাতার দুজন, একজন প্রফেসর আর একজন আন্তর্জাতিক রিলেশনের লোক, দুজনকেই জিজ্ঞেস করেছি তাদের সাধারণ মানুষ হিসেবে তাদের প্রতিক্রিয়া।
আমাদের শোনাবেন কি, তারা কি বলছেন?
আমি সেই প্রতিক্রিয়াটা শোনাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে অধ্যাপক, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ায় শিবাজি পাল, আমি তার বক্তব্যটা, সে একেবারে খোল্লাম খোল্লা দেশের স্বার্থ নিয়েই কথা বলেছেন, তার প্রতিক্রিয়াটি শোনাচ্ছি।
কিছু পেতে গেলে কিছু পেতে হয়, ফকটিয়া কিছু পাওয়া যায় না, এটা আমাদের বাঙালদের মধ্যে একটা চলতি কথা আছে, বুঝলেন তো। শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্র ব্যবস্থায় স্যাক্রিফাইস করে যাবে, একটা ডিসিশন নেবে, আর জনগণ ফকটিয়া মেওয়া খাবে, এটা তো হবে না। জনগণকেও গভর্নমেন্টের সাথ দিতে হবে। এই যে আর্থিক বৃদ্ধিটা কমে গেছে এটা জানা কথা, এটা হবারই ছিল। যে কোনো অর্থনীতিবিদের কাছে আপনারা যদি একটু কোয়ারি করেন তাহলেই বুঝতে পারবেন, নোট বাতিলের জেরে এই ইফেক্টটা হওয়ারই ছিল, এটা এটা স্বাভাবিক। কিন্তু এটা স্বাভাবিক এবং এটা অল্প সময়ের জন্য, আশা করা যায় নেক্সট ফিসকালে এই জিনিসটা ভারতবর্ষ রিকভার করে উঠতে পারবে এবং আর্থিক বৃদ্ধি আবার ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে। সুতরাং জনগণের উচিত এই জিনিসটা সম্বন্ধে অত বেশি প্রতিক্রিয়া না জানিয়ে নিজেদের কাজটুকুকে করে যাওয়া এবং গভর্নমেন্টকে সাহায্য করা, যাতে আরো ভালো রকমের রেগুলেশনেরই কোনো ডিসিশন বা পদক্ষেপ নিতে পারে। ধন্যবাদ।
সেই সাথে আমি আরো একজনের প্রতিক্রিয়া দিতে চাইছি, যিনি মুখ্য জনসংযোগ আধিকারিক ভারত সরকারের একটি দপ্তরের আন্তর্জাতিক রিলেশনের নিয়ে তিনি পড়াশোনা করেছেন, তার নাম পল্লব মুখোপাধ্যায়। তিনিও কলকাতার একজন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে তিনি তার প্রতিক্রিয়ায় বলেছেন,
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ফলের জিডিপির বৃদ্ধি প্রত্যাশিত সীমার সামান্য নিচে থাকায় ভারতীয় অর্থনীতিতে আদৌ আকাশ ভেঙে পড়েনি। ভারতের মতো মিশ্র অর্থনীতির দেশে জিডিপি শুধু শিল্প উৎপাদনের উপর নির্ভরশীল নয়, কৃষি উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছরের মৌসুমী বায়ু অনুকূল থাকায় খারিফ ও রবি উৎপাদনের যেমন সামান্য সাফল্য আসবে, তেমনি ভারী শিল্পের ক্ষেত্রেও যেমন ইস্পাত, কয়লা, সিমেন্ট প্রভৃতি বৃদ্ধির হার প্রত্যাশিত সীমা পার করবে। সবশেষে এটাই বলবো, মলাট দিয়ে বই চিনলে ভুল হবে, বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। ধন্যবাদ।
ধন্যবাদ পরমাশিষ, আমরা তো সাধারণ মানুষের মতামত শুনলাম, তবে বিশ্ব অর্থবাজারে চীনের পরেই ভারতের অবস্থান। তো এই মুহূর্তে যে আর্থিক প্রবৃদ্ধি দ্রুত নেমে গিয়েছে, এতে বিশ্ববাজারে কি ধরনের বিরূপ প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন?
না, বিরূপ প্রভাব পড়বে বলে এই মুহূর্তে সেরকম একটা আকর্ষ মানে আমরা আশঙ্কা করে কিছু বলতে না পারলেও, যদি এই বৃদ্ধির হার কমতে থাকে তার তো একটা প্রভাব পড়বেই। সেটা হচ্ছে আমদানি রপ্তানির বাজারে তো পড়বে, বিজনেসম্যানরা যেটা করে থাকেন যে আমদানি রপ্তানির বিজনেসটার ক্ষেত্রে একটা তো প্রভাব পড়বে যদি আর্থিক প্রবৃদ্ধির হারটা কমতে থাকে। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যদি এই নোট বাতিলের সিদ্ধান্তের ফলে যেটা ঘটেছে, কিন্তু এই ক্রাইসিসটা যদি দিন দিন মিটে যায় তাহলে হয়তো এর একটা প্রভাব আবার একটা পজিটিভ জায়গায় আসলেও আসতে পারে। এটা এখনই যে খুব একটা ডেফিনিট করে কিছু বলা যাবে, সেটা অর্থমন্ত্রী আজকে বলেছে যে একটু ধৈর্য ধরতে হবে, এটা এখনই ভেঙে পড়ার কিছু নেই। তার কথাটাকেই সামনে রেখেই যদি আমরা বলতে পারি, কেন যারা দায়িত্বে রয়েছেন, যারা টোটাল ব্যাপারটা সামগ্রিকভাবে এক্সপার্টদের নিয়ে কাজটা করছেন, তো তাদের উপর একটা ভরসা রেখেই বলতে হবে এই কথা যে যদি কিছু নেগেটিভ হয় তাহলে তো একটা প্রভাব পড়বেই, তো অতটা আশঙ্কা করার কিছু নেই বলেই তারা জানিয়েছেন।
আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে ভারতের শেয়ার বাজারের অর্ধেকের বেশি লগ্নি হতো পি নোটের মাধ্যমে। এখন বলা হচ্ছে যে পি নোটের ওপরেও সেবি বাড়তি একটা ফি ধার্য করবে, তো অর্থবাজারে এর কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন?
পি নোটের মাধ্যমে যে শেয়ার বাজারে লগ্নি করা হতো সেটা এখন করার জায়গাটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার প্রবণতাটাই লক্ষ্য করা যাবে। কেননা যখনই ফি ধার্যের প্রশ্ন আসছে তখনই বিজনেসম্যানরা এই লগ্নিটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি করতে পারবে, যার হিসেবটা সরকারের ঘরে নিজস্ব থাকবে এবং কে কত লগ্নি করছে সেই অনুযায়ী পার্সেন্টেজ গভর্নমেন্টের ঘরে একটা ফিস জমা পড়বে। তো সেক্ষেত্রে দেশের অর্থবাজার একটা ভালো হওয়ার সম্ভাবনা তো দেখাই যাবে, যেটা সরকারের ঘরে হিসেব থাকা মানেই তো একটা সরকারের ঘরে একটা রাজকোষে টাকা ঢোকা, তো সেই জায়গা থেকে একটা তো ভালো প্রভাব থাকবেই বলে মনে করা হচ্ছে।
পরমাশিষ ঘোষ রায়, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ।
সাইবার নিরাপত্তা নিয়ে শুধু আমেরিকা নয়, বিশ্বের বিভিন্ন দেশে যারাই কম্পিউটার ব্যবহার করেন তারা উদ্বিগ্ন। এ সম্পর্কে আমরা জানতে চাই সাইবার নিরাপত্তা বিষয়ে একজন বিশেষজ্ঞ ডক্টর মনসুর হাসিবের কাছে। ডক্টর মনসুর হাসিব মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সাইবার সিকিউরিটি টেকনোলজি প্রোগ্রামের পরিচালক। তিনি 2017 সালের সাইবার সিকিউরিটি পিপলস চয়েস অ্যাওয়ার্ড পান। ভয়েস অফ আমেরিকার স্টুডিও থেকে তার সঙ্গে কথা বলেন শেগুফতা নাসরিন কুইন।
ডক্টর মনসুর হাসিব, আমরা আজকাল একটা শব্দ প্রায় শুনতে পাচ্ছি বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যারটা কি একটু আমাদের শ্রোতাদের বুঝিয়ে বলবেন?
জি নিশ্চয়ই। প্রথমত আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। দুষ্কৃতিকাররা যেমন মানুষ বা মূল্যবান কিছু হাইজ্যাক করে এবং সেটা ফিরিয়ে দেওয়ার জন্য মুক্তিপণ অথবা র্যানসাম চায়, তেমনি র্যানসামওয়্যারের ব্যাপারে দুষ্কৃতিকাররা করে কি, ওই কোনো একটি ব্যক্তি অথবা সংস্থার সংগঠনের মূল্যবান ডেটা ফাইলগুলোকে হাইজ্যাক করে, তারপরে সেই ডেটা ফাইলগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তারা বিটকয়েন নামের ইলেকট্রনিক মুদ্রা চায়। এটি হলো র্যানসামওয়্যার।
আচ্ছা, বিটকয়েনটা তাহলে বলতে হবে যে আপনার ইন্টারনেটে কোনো কিছু কেনাকাটার মাধ্যমে সেটা ব্যবহার করা হয়?
জি, বিটকয়েন হলো এটা অন্য ধরনের মুদ্রা, যেমন আপনারা ডলার বা টাকা এরকম এগুলো একটা কারেন্সি আছে না, বিটকয়েনকে বিটকয়েন হলো একটা ইলেকট্রনিক কারেন্সি।
আচ্ছা, সম্প্রতি সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে র‍্যানসামওয়্যারের সাহায্যে যে হামলা হলো, কেন হলো?
জি, এটা খুব সুন্দর প্রশ্ন। হামলা করার আসলে তিনটি কারণ আছে, হামলাগুলো বেড়ে যাওয়ার জন্য তিনটি মেইন কারণ। একটা হলো কি যে দুষ্কৃতিকারদের হাতে হামলা করার জন্য খুবই সোফিস্টিকেটেড টেকনোলজি এসে গেছে, এমনকি NSA জাতীয় এবং ওই ধরনের ভালো ভালো টেকনোলজি তাদের হাতে চলে এসছে। তারা এই টেকনোলজিগুলোকে ক্রমাগত উন্নয়ন করছে। আর আরেকটা জিনিস হলো যে দুষ্কৃতিকাররা এই দুষ্কৃতিটাকে এখন সংগঠিতভাবে ব্যবসা গড়ে তুলেছে। সো এটা হলো একটা কারণ। দ্বিতীয়ত হলো যে এখন এই ব্যবসা অত্যন্ত লাভজনক হয়ে গেছে এবং সেই জন্য উচ্চ মেধাবী প্রোগ্রামাররা এখন এটাকে পেশা হিসেবে মেনে নিচ্ছে এবং এই পেশাতে তারা অনেক আয়োজন করছে। এইগুলো দুই কারণ। আর তৃতীয়ত হলো, যেটা আমার মতে সবচেয়ে বড় কারণ হলো, সেটা হচ্ছে যে সাধারণ মানুষরা এমনকি অনেক সংস্থাগুলো ছোট বড় তারা তাদের কম্পিউটার টেকনোলজি অথবা সংরক্ষণ করার যে ব্যবস্থাগুলো সেগুলোর কোনো উন্নয়ন করছে না। তো উন্নয়ন না করলে সিটিং ডাকের মতন হয়ে যাচ্ছে। তা আপনি জানেন যে উড়ন্ত হাঁসকে মানে মারা খুবই ডিফিকাল্ট এবং যদি হাঁসটা বসে থাকে সেই হাঁসকে শিকার করা খুব সহজ হয়ে যাবে। সো সেই হয়েছে আর কি, যে আপনি যদি টেকনোলজি বা আপনার যা ডেটা ফাইলগুলো আছে যেগুলো সেগুলোকে যদি ক্রমাগত উন্নয়ন না করেন, ইউর লাইক এ সিটিং ডাক। আপনার যতই সফিস্টিকেটেড টেকনোলজি হোক না কেন, সেটা আপনার হ্যাকাররা ওটার মানে ওরা নিতে পারবে। জি জি।
তো এটা শুধু কি কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে না আমরা যারা সাধারণ মানুষ, আমরা কম্পিউটার ব্যবহার করছি, আমাদের ফাইল আছে, সেগুলোতেও হ্যাকিং হচ্ছে?
দুই ব্যাপারই হচ্ছে। এটা এটা মানে আপনার ধরেন সংস্থাগুলোতে ওরা বেশি পয়সা পাওয়ার লোভে ওরা ওগুলোকে বেশি টার্গেট করেছে, কিন্তু এখন সাধারণ মানুষকেও টার্গেট করা হচ্ছে।
আচ্ছা, এটা কিভাবে প্রতিরোধ করা যায়?
এটা প্রতিরোধ করার অ্যাকচুয়ালি একমাত্র উপায় হলো যে এর মধ্যে মানুষের অত্যন্ত বেশি ভূমিকা রয়েছে। কারণ প্রথমত মানে হয় কি, মানুষে টেকনোলজি ব্যবহার করে কিন্তু সেই টেকনোলজির উপরে তারা শিক্ষা নেয় না এবং সেই টেকনোলজি কীভাবে ব্যবহার করা হয় সে ব্যাপারেও তাকে কেউ শিক্ষা দেয় না। আচ্ছা, আর মুশকিল হলো কি যে বেশিরভাগ সংস্থাগুলো ওরা করে কি টেকনোলজি নিয়ে আসে, কিন্তু সেই টেকনোলজিকে কনফিগার করার বা সঠিক টেকনোলজি চুজ করার জন্য যে মানুষ দরকার সেই মানুষকে তারা হায়ার করে না। হ্যাঁ, তারা মনে করে কি টেকনোলজি আনলেই মানুষকে তারা মানে আর হায়ার করতে হবে না, ওই খরচটা থাকবে না, কারণ তারা মানুষকে অনেক সময় খরচ হিসাবে দেখে। কিন্তু মানুষ তো আসলে খরচ না, মানুষ হলো একটা সংস্থার জন্য ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল। কারণ মানুষের মধ্যেই কিন্তু উন্নয়ন করা বা ইনোভেশনের ক্যাপাসিটি রয়েছে, আপনার একটা মেশিনের মধ্যে সেই ক্যাপাসিটিটা নাই। তো এই ক্রমাগত উন্নয়নটা না করলে কিন্তু আপনার আপনি এই কি বলে হ্যাকারদের হাতে পড়বেন, আচ্ছা শিকার হবেন। আচ্ছা, আর একটা জিনিস হলো, অনেকে এই যে মূল্যবান যে ডেটা ফাইলগুলো সেই ডেটা ফাইলগুলোর কোনো ব্যাকআপ করে না। আচ্ছা, ব্যাকআপ যদি আপনি না করেন তাহলে আপনার ডেটা ফাইলগুলো যদি কখনো হাইজ্যাক হয় এবং র‍্যানসামওয়্যারের এবং ওই ওই দুষ্কৃতিকারদের হাতে পড়ে, তাহলে আপনার তো আর কোনো উপায় থাকবে না, কারণ আপনার তো কোনো ব্যাকআপ নাই। কিন্তু এই সিম্পল জিনিস যদি মানুষ করে যে আপনার যে ডেটা ফাইলগুলো আছে, যে মূল্যবান জিনিসগুলো আছে, সেগুলোকে আপনি অত্যন্ত এক কি দুই জায়গায় আপনি জাস্ট ব্যাকআপ করে রাখেন, এই ব্যাকআপটা করা হলো সবচেয়ে মানে লো কস্ট। এখন তো আপনার ধরেন প্রাইভেট সিটিজেনরা, তারা তো খুবই অল্প পয়সাতে তারা তাদের ডেটা ফাইল ব্যাক আপ করার মানে ওরকম ডিস্ক পাওয়া যায়। আপনি জাস্ট যদি ওটা ব্যাক আপ করে রাখেন এবং ডিসকানেক্ট করে রাখে দেখেন, আপনার যদি কম্পিউটার হাইজ্যাকও হয়ে যায় আপনি জাস্ট ব্যাক আপ থেকে সেটা পেয়ে যাবেন। সো কাজেই আপনার র‍্যানসামওয়্যার দেওয়ার কোনো প্রয়োজনই নাই।
আচ্ছা, আপনি কম্পিউটার সিকিউরিটি বা কম্পিউটার নিরাপত্তা নিয়ে কাজ করেন এবং আপনি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ান, এ সম্পর্কে একটু বলবেন।
জি নিশ্চয়ই, আমি 30 বছর ধরে নানান ধরনের প্রতিষ্ঠানের ডিজিটাল স্ট্র্যাটেজি এবং সাইবার সিকিউরিটি পরিচালন করার পর 2013 সালে সাইবার সিকিউরিটির উপর ডক্টরেট শেষ করে ইউনিভার্সিটিতে পড়ানো আরম্ভ করি। এখন আমি ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি কলেজের গ্র্যাজুয়েট সাইবার সিকিউরিটি টেকনোলজি প্রোগ্রামের প্রোগ্রাম চেয়ার হিসাবে ওই প্রোগ্রামটাকে পরিচালন করছি। আমাদের ইউনিভার্সিটিতে 12,000 ছাত্রছাত্রী সাইবার সিকিউরিটির উপর পড়াশোনা করছে। আমাদের প্রায় 410-এর উপর সাইবার সিকিউরিটি ফ্যাকাল্টি আছে এবং তারা বেশিরভাগই প্র্যাকটিশনার স্কলার, অর্থাৎ তাদের জ্ঞান শুধু বই মারফত নয় এবং তারা আমার মতনই ওই অনেক বছর ধরে কাজ করেছে এবং এখন এসে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে। সো আমাদের যে এই প্রোগ্রামটা এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রাম, এর থেকে বড় প্রোগ্রাম কিন্তু আর কোনো ইউনিভার্সিটিতে নেই। সো পৃথিবী জুড়ে নানান ইউনিভার্সিটিতে এখন আমাদের প্রোগ্রাম লাইসেন্সও করা হচ্ছে।
আপনার বিশ্ববিদ্যালয় যেটি ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি, সেটার তো অনেকগুলো শাখা আছে, আপনাদের মানে কোনটাতে বিশেষভাবে এই বিষয় পড়ানো হয়?
ও, আমাদের এই ইউনিভার্সিটি তো বিশ্বজুড়ে, সো আমাদের হেডকোয়ার্টার হলো মেরিল্যান্ডে এবং আমরা মেরিল্যান্ডে আমাদের দুটো বড় বড় ক্যাম্পাস আছে এবং ছোট ছোট ক্যাম্পাস অনেকই আছে এবং ছোট ছোট আরও ক্যাম্পাস আছে নানান জায়গায়। বাট আমাদের 90% পড়াশোনা করা হয় অনলাইনে, সো আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে পড়াশোনা করতে পারেন। যেমন আমাদের যে এই যে 12,000 ছাত্রছাত্রীর কথা বললাম, তার মধ্যে প্রায় 4,500 থেকে 5,000 কিন্তু আমেরিকার বাইরে, আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবী জুড়ে এবং আমাদের প্রফেসররাও পৃথিবী জুড়ে। সো এই আমরা টেকনোলজিতে দিয়ে এই প্রোগ্রামটা তৈরি করাতে হয়েছে কি যে আপনাকে আর নেসেসারিলি ক্লাসে এসে পড়তে হবে না, অনেকেই 100% অনলাইনে আমাদের প্রোগ্রাম শেষ করতে পারে। তাছাড়াও যারা কিছু কিছু ধরেন ইন পার্সন ক্লাস চায়, তাদের জন্য আমরা হাইব্রিড প্রোগ্রাম তৈরি করেছি এবং তারা ধরেন ওই ক্লাসে এসে কিছু এক্সট্রা হেল্প বা এক্সট্রা লেকচার বা এক্সট্রা কোচিং পায় প্রফেসরদের কাছ থেকে।
কম্পিউটার নিরাপত্তার ভবিষ্যৎটা কি?
ভবিষ্যৎটা আসলে আমাদের উপরই নির্ভর করছে, কারণ এটার মধ্যে মানে সাইবার সিকিউরিটি ব্যাপারটা হলো কি, এটা সম্পূর্ণ মানে ইনোভেশন এবং মানুষের ব্রেনের উপরে চলছে। সো যে দেশ যত ব্রেন নিয়োগ করবে, আপনি চিন্তা করেন, আপনি যদি একটা কাজে একটা ব্রেন নিয়োগ করেন সে কাজটা অত ভালো হবে না, কিন্তু আপনি যদি সেই একই কাজে 100 কি 1,000 কি 10,000 ব্রেন ব্যবহার করেন সেই কাজটা আরও বেটার হবে। সো এখন যে দেশ এই দিকে যত ব্রেন নিয়োগ করবে সেই দেশ ততই উন্নতি করতে পারবে, এটাই হলো আমার ধারণা। যে কারণে আমি সবসময় বলি যে দেখো, আমরা অনেক সময় মনে করি যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকা উন্নতি করতে পেরেছিল এই জন্যেই যে আমেরিকাতে হিউজ পার্সেন্টেজ অফ পিপল মানে অনেক মানুষ একসাথে তারা উন্নয়নের কাজে লিপ্ত হয়েছিল। বিকজ এটাই তো ক্যাপিটালিজমের সবচেয়ে বড় গুণ হলো যে আমরা কষ্ট করে কাজ করলে সে কাজের সফলতাটা আমরা পাই নিজেরা, সে অনেক দেশে যেটা হয় না। সো এখন দেখা যাচ্ছে যে অন্যান্য দেশেও তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, বোঝাতে গভর্নমেন্ট এখন তাদের হাজার হাজার লোক ওইভাবে নিয়োগ করছে। যেমন যে কারণে আপনার ধরেন চীন দেশ এমনকি রাশিয়াও অনেক এগিয়ে গেছে এইসব ব্যাপারে।
আচ্ছা, বিভিন্ন সরকার বা দেশ এইসব হামলা বা হ্যাকিং কি নিয়ন্ত্রণ করতে পারে?
বুঝি পারবে না কেন? কারণ অ্যাকচুয়ালি দেখেন, আপনি চিন্তা করে দেখেন, পৃথিবীর সব মানুষেরই ব্রেন আছে। হ্যাঁ, অনেক দরকার, অনেক দেশের সরকাররা এদিকে তীক্ষ্ণ নজর দিয়ে করেছে কি, অনেক মানুষ, অনেক ব্রেন এইদিকে নিয়োগ করেছে, যে কারণে এখন অনেক দেশই সাইবার টেকনোলজির এবং শুধু টেকনোলজি নয়, এই বিদ্যাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক কম খরচে অনেক দূর থেকে সাইবার হামলা চালানো যায়, এবং এমনকি আমেরিকার মতো এত উন্নত ও শক্তিশালী দেশেরও রাজনীতি সাইবার অস্ত্রের সাহায্যে পাল্টে দেয়া যায়। সো কাজেই এইটা একটা অ্যামেজিং জিনিস আমার আমার মতে আর কি।
আচ্ছা, বিভিন্ন দেশ যেমন হ্যাকিং এর সুযোগ নিচ্ছে, আমরা বেশ কয়েকটি দেশের নাম জানি যেটা আমরা শুনি সাধারণত, যে হ্যাঁ এই এর উৎস হয়েছে উত্তর কোরিয়া কিংবা এর উৎস হচ্ছে রাশিয়া, এরকম আমরা শুনি খবরে। তো এখন বিভিন্ন সরকার এর পক্ষে কি এটাও সম্ভব যে এই ক্ষেত্রে একটা সহযোগিতা করা পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে?
হ্যাঁ, অবশ্যই সহযোগিতা তো খুবই খুবই দরকার। যেমন আপনি আপনি ক্রাইমের ব্যাপারে, এটাও তো একটা ক্রাইম, যেমন আগের আপনার আগের যুগের যেমন ইন্টারপোলের একটা বিরাট কি বলে ভূমিকা ছিল, জি। সো ওইরকম এখন এটাও তো একটা নতুন ধরনের ক্রাইম হয়ে দাঁড়িয়েছে। সো এখানে আপনার যত দেশ কোঅপারেশন করবে, যেমন এই ইন্টেলিজেন্স শেয়ারিং, এটাও তো খুবই ইম্পর্টেন্ট, এবং এবং এই ইন্টেলিজেন্স শেয়ারিং এর বাইরে যদি কেউ চলে যায় তখন তাকে ধরাও মুশকিল হয়ে যাবে। সো কাজেই যত দেশ যত একসাথে সহযোগিতা করবে, তত সহজে এইসব ক্রাইমগুলোকে ধরা যাবে, মানে আমার মতে।
আচ্ছা, আরেকটা প্রশ্ন না করেই পারছি না, সেটা হচ্ছে ধরুন আমেরিকার মতো জায়গায় প্রাইভেসি শব্দটা আমরা সবসময় শুনি এবং লোকজন এ বিষয়ে অত্যন্ত সচেতন, যে এখন আমার কম্পিউটার ফাইল কে দেখলো কে দেখলো না সে ব্যাপারে আমি যেমন সতর্ক, এমনি বিপুল সংখ্যক মানুষ সে ব্যাপারে সচেতন। সেখানে সরকারের পক্ষে কিভাবে রেগুলেট করতে পারে
প্রাইভেসিটা? মানে আপনার কম্পিউটারে যদি কিছু রাখা হয়, এটার প্রাইভেসি রাখা খুবই ডিফিকাল্ট, মানে মানে এই জন্য ল করেছে, কিন্তু লয়ের পিছনে কোনো মানে এনফোর্সমেন্টের কোনো কিছু করা হয়নি। যেমন ধরেন প্রাইভেসির উপরে কিন্তু অনেক ল আছে, কিন্তু এই প্রাইভেসি যদি মানে ভায়োলেট হয়, কিন্তু এর কোনো কিন্তু মানে পেনাল্টি হচ্ছে না, কিছু করা হয়। যেমন আপনি ধরেন আমেরিকার প্রায় 20 মিলিয়ন সবচেয়ে বিশিষ্ট সিক্রেট এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স হোল্ডারদের প্রাইভেট ইনফরমেশন ওপিএম থেকে লুপ্ত হয়েছে, কিন্তু ব্যাপারে কি হলো, একজন হয়তো চাকরি হারিয়েছে, বাট তাছাড়া খুব একটা কিছু হয়নি। এবং যারা যারা এটাতে ক্ষতি হয়েছে তাদেরও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সো এইসব ক্ষতিপূরণের লগুলো যতক্ষণ পর্যন্ত স্ট্রঙ্গার না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তো এই ব্যাপারে কোনো মানে ভবিষ্যৎ দেখছি না, মানে এই লগুলো অনেক পিছিয়ে আছে, এটি এটি হচ্ছে মুশকিল। তারপরে আপনি দেখেন এই যে ইয়াহুতে 500 মিলিয়ন রেকর্ড না কত কত রেকর্ড লুপ্ত হলো, কই ক্ষতিপূরণ কেউ পেয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কোনো সিইও এ ব্যাপারে চাকরি হারিয়েছে? সো যতক্ষণ না পর্যন্ত সিইওরা চাকরি হারানো শুরু করবে, ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে মানে আগানো খুবই মুশকিল।
ডক্টর মনসুর হাসিব, অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য এবং আমাদের শ্রোতাদের এ বিষয়ে অনেক তথ্য দেওয়ার জন্য।
আমাকেও আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে খেলাধুলার খবর। খেলাধুলার খবর নিয়ে আসছেন আসানুল হক।
ধন্যবাদ। আজকে খেলার খবরে রয়েছে ক্রিকেটের খবর। সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লন্ডনের ওভালের মাঠে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলায় গ্রুপ এ ইংল্যান্ড এবং বাংলাদেশ দুই দলের খেলা হচ্ছে। এই প্রথম খেলায় বাংলাদেশ ব্যাট করতে নেমে প্রথমে 305 রান করে 6 উইকেটের বিনিময়ে। 50 ওভারে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল অনবদ্য 128 রান করেন, 142 বল খেলে 12টি বাউন্ডারি হাঁকিয়েছেন, 3টি ছক্কা, এবং মুশফিকুর রহিম তিনি 79 রান করেন, 72 বলে তিনি 8টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া সৌম্য সরকার 28 রান করেছিলেন, ইমরুল কায়েস করেছিলেন 19 রান, আর 24 রান করেন সাব্বির রহমান। 305 6 উইকেটে 50 ওভারে বাংলাদেশ চমৎকার ব্যাট করেছে ওভালের মাঠে, এবং তারপরে ইংল্যান্ড ব্যাট করতে নেমে এখন ধৈর্যের সাথে খেলছে, এবং তারা শেষ খবর পাওয়া পর্যন্ত 256 রান করেছে 2 উইকেটের বিনিময়ে। আরেকটি রান হয়ে গেল 257 রান 2 উইকেটের বিনিময়ে। মাঠে রয়েছেন বিডি নিউজ 24.com এর প্রধান তৌফিক ইমরোজ খালিদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তৌফিক, কেমন আছেন আপনি? ভালো আছেন?
হ্যাঁ, অনেকদিন পরে লন্ডনে বসে খেলা দেখছি, ভালোই লাগছে
সত্যি। আজকে এই যে মাঠে আবহাওয়াটি কেমন এবং পরিবেশটি কেমন, আকাশের আবহাওয়া কেমন এবং সমর্থকদের পরিবেশটি কেমন আমাদের একটু বলবেন?
আবহাওয়ার দিক থেকে বলতে গেলে তো বলতে হয় যে চমৎকার পরিবেশ, চমৎকার আবহাওয়া, চমৎকার রোদ, সারাদিন রোদে ঝলমল করেছে আকাশ, মাঠে বেশ রোদ ছিল। গ্যালারিতে যারা ছাদের নিচে বসেন তারা তো রোদে কিছুটা কষ্টই পেয়েছেন বলা যায়। আর মাঠের পরিবেশ তো বলা যায় যে 26,000 ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে দা ওভালের প্রায় 40% অনেকে মনে করেন, অনেকে সেটাই বলছেন। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে কি মনে হচ্ছে বাংলাদেশিদের সংখ্যা কিরকম হবে, তারা বলছেন যে অন্তত 40% বাংলাদেশি। 26,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামের প্রায় 40% বাংলাদেশি, এবং বাংলাদেশের যে কোনো ভালো খবরে মানে যখন কেউ রান করছেন বা ভালো বল করছেন তারা বেশ মাতিয়ে রেখেছেন স্টেডিয়াম।
এটা তো 40% যদি হয় এটা তো অবিশ্বাস্য, কারণ তাহলে তো মনে হচ্ছে লন্ডনের সব বাঙালি চলে এসেছেন আজকে ওভালের মাঠে।
লন্ডন থেকে না, আমার পাশে বসে খেলা দেখছেন, একজন এসেছেন হংকং থেকে, একজন এসেছেন কানাডা থেকে, আরেকজন এসেছেন কোথেকে ঠিক আমি জিজ্ঞেস করবো, বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন। আমি যখন লন্ডনে আমি যে বিমানে করে এসেছি সেইখানে অনেকের সাথে কথা হয়েছে, তারা খেলা দেখার জন্য আসছেন বা এসছেন, তো বিভিন্ন দেশ থেকে লোকজন খেলা দেখতে এসছেন। তাদের শুধুমাত্র লন্ডনে সবাই খেলা দেখতে গেছেন তাই নয়, ব্রিটেনের বিভিন্ন জায়গায় যারা থাকেন বাঙালি বাংলাদেশি তারা অনেকে খেলা দেখতে এসছেন, সপরিবারে অনেকে খেলা দেখতে এসছেন।
সেটাই আমরা
লন্ডনের সবাই
আমরা দেখছি যে অনেকেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন, তারা ওভালের মাঠে রয়েছেন। আমরা বাংলাদেশি অনেক অনেক সমর্থককে দেখতে পাচ্ছি যারা ওভালের মাঠে আজকে উপস্থিত রয়েছেন। কিন্তু আপনি আমাদের একটু বলবেন যে আজকে যে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল একটা চমৎকার ইনিংস উপহার দিলেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য, 128 রানের একটি ইনিংস উপহার দিলেন, সেটি আপনি মাঠে বসে প্রত্যক্ষভাবে দেখেছেন, সেটি কেমন কেমন ইনিংস ছিল?
দেখুন, তামিম তো সবসময় ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেন, খেলেছেন 7 বছর আগে তিনি লর্ড সেঞ্চুরি করেছিলেন, আবার তিনি আজকে সেঞ্চুরি করলেন, তার 9টি সেঞ্চুরি আছে ওয়ানডে ইন্টারন্যাশনালে, এবং তার মধ্যে 2 আজকে দিয়ে এইটা দিয়ে 2 হচ্ছে উপমহাদেশের বাইরে, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি সবসময় ভালো খেলেছেন, বাংলাদেশেও ভালো খেলেছেন। তাহলে তামিম তার স্বভাবসুলভ খেলা খেলেছেন, কিন্তু একটা বিষয় খেয়াল করা গেছে যে তামিমের মধ্যে এক ধরনের পরিণত একটা ব্যাপার এসছে বলে আমার কাছে মনে হয়, অনেক বেশি ম্যাচিওর হয়েছেন, আগের মতো যেভাবে খেলতেন ঠিক সেভাবে খেলেননি, আর খুব কম ঝুঁকি নিয়ে খেলেছেন। তবে শেষ দিকে তাকে অনেকটা অনেকেই মনে করেছেন যে তাকে অনেকটা ক্লান্ত মনে হয়েছে। তামিমের জন্য এটা কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান, এর আগে তিনি 125 রান করেছিলেন, আজকে তিনি 128 রান করেছেন, তার 9ম ওয়ানডে সেঞ্চুরি, এবং তার এই প্রথম কোন ওয়ানডে ইন্টারন্যাশনাল এর বড় কোনো টুর্নামেন্টে তিনি সেঞ্চুরি করলেন, এর আগে কোনো বড় কোনো টুর্নামেন্টে তিনি সেঞ্চুরি পাননি, অনেক রান করেছেন কিন্তু সেঞ্চুরি পাননি। তো তামিমের জন্য আজকে ভালো দিন, বাংলাদেশ যদি আরেকটু শেষের দিকে মানে শেষের দিকে যদি আরেকটু ভালো খেলতে পারতো, কিন্তু 20-25 একটা টার্গেট যদি দিতে পারতো ইংল্যান্ডকে, তাহলে মনে হয় খেলাটা জমজমাট হতো। এখন কিন্তু খেলা এই মুহূর্তে আমি বলবো যে খেলা ইংল্যান্ডের নিয়ন্ত্রণে।
হ্যাঁ, আমরা লক্ষ্য করছি যে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হেলস, তিনি 95 রান করেছেন 86 বলে এবং তিনি শতক
জোরুটে দুজনে মিলে খেলাকে টেনে নিয়ে গেছেন, একদম বের করে দিয়ে খেলা বের করে নিয়ে গেছেন। জোরুট তো সেঞ্চুরি করে ফেলেছেন, 102 রানে অপরাজিত আছেন এখনো। এই দুজন বার করেছেন, তার মধ্যে এর মধ্যে ক্যাপ্টেন ওদের অধিনায়ক মর্গান যোগ দিয়েছেন, তারও হাফ সেঞ্চুরি হয়ে গেছে। দুজন বেশ স্বচ্ছন্দে খেলছেন এবং খুব বেশি একটা আমাদের বোলাররা খুব একটা চিড় ধরাতে পারছেন না তাদের মনোবলে বা কোনো কোনো ভাবেই। আমার মনে হয় না খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণে আসবে। তাদের রান দরকার এই মুহূর্তে 38 বলে 45, তার মানে বুঝতেই পারছেন 8 উইকেট আছে, একদম সেট দুজন ব্যাটসম্যান আছেন। খেলা আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণে এই মুহূর্তে নেই।
এই খেলায় আম্পায়ারদের মধ্যে একজন আছেন ভারতের রবি, আরেকজন আছেন টাকার অস্ট্রেলিয়া থেকে, টিভি আম্পায়ার আছেন অক্সেনফোর্ড অস্ট্রেলিয়া থেকে, ম্যাচ রেফারি আছেন ডেভিড বুন অস্ট্রেলিয়া থেকে। আজকে কিছুক্ষণ আগে একটি ক্যাচ ধরলেন তামিম ইকবাল, বল করছিলেন মাশরাফি মুর্তজা, ক্যাচটি ধরার পর বেশ কিছুক্ষণ সময় ব্যয় করে তারা সিদ্ধান্ত নিলেন যে ওটি ক্যাচ ছিল না, মাটিতে লেগেছে। এই ক্যাচটি তো একটা টার্নিং পয়েন্ট হতে পারতো
হ্যাঁ, কিন্তু যেটা মনে হয়েছে আমরা যেটুকু দেখেছি, যে অংশটুকু আমাদের দেখানো হয়েছে স্টেডিয়ামের বড় স্ক্রিনে, তাতে মনে হয়েছে যে আসলে ক্যাচটি বোধহয় ক্যাচ ছিল না বলে মনে হয়েছে, এটা মানতে হবে। যদিও তামিম সেটা মানতে রাজি নন, তিনি মনক্ষুণ্ণ হয়েছেন বলে তার মনে হয়েছে। যদি বাংলাদেশের দর্শকরা সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে দেখে যাচ্ছেন যে মাঠের আম্পায়াররা আগেই একটা ইঙ্গিতপূর্ণ সিদ্ধান্ত দিয়েছিলেন যে না এটা আউট হয়নি, তাদের সেই সিদ্ধান্ত হয়তো ওপরের যে আম্পায়ার মাঠের বাইরের আম্পায়ার তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে অনেকে মনে করেন। কিন্তু যা ঘটেছে সেটা তো ঘটেছেই, সেটা তো আপনি এখনকার প্রযুক্তির যে অবস্থা, প্রযুক্তি এমন একটি পর্যায়ে পৌঁছেছে তা আপনি লুকিয়ে রাখতে পারবেন না কোনো।
আমরা টেলিভিশন
আমরা দেখেছি মাঠে বসে, স্টেডিয়াম গ্যালারিতে বসে বড় স্ক্রিন যেটুকু দেখানো হয়েছে, একটু মনে হয়েছে কিছুটা সন্দেহ আছে। আপনি তো জানেন যে সন্দেহ যদি একটু হলেও থাকে সেটা ব্যাটসম্যানের সেইভাবে যায়,
আমরা কিন্তু
কিছুটা সন্দেহ ছিল বলে মনে হয়েছে।
আমরা কিন্তু টেলিভিশনে যখন খেলা দেখছিলাম তখন ধারাভাষ্যকাররা বলছিলেন যে সম্ভবত ওটি আউট ছিল, ধারাভাষ্যকারদের মতে তারা বারবার রিপ্লে দেখে সেটি বলছিলেন। যাই হোক, তৌফিক ইমরোজ খালিদি, আমাদের সময় শেষ, কিন্তু আশা করছি এটি একটি চমৎকার ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল খেলার খবর।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
রাশিয়া, তুরস্ক, ইরান, কাজাখস্তানের আস্তানায় এক সম্মেলনে সিরীয় বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রধান প্রধান সংঘর্ষিত এলাকায় যুদ্ধ প্রশমন এলাকা গড়ার চুক্তির কথা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টুয়ার্ট জোন্স যুক্তরাষ্ট্রের পক্ষে আস্তানা সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায় অংশ না নিলেও বর্তমানে এই চুক্তির একটি পক্ষ বলে বিবেচিত হবে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিউয়ার্ড বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সত্যিকার সহিংসতা প্রশমনে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবে, যেখানে নিশ্চিত হবে মানবিক তৎপরতার অবহারিত প্রবেশাধিকার, যেখানে আইসিসদের পরাস্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এবং সংঘাতের নির্ভরযোগ্য একটা রাজনৈতিক সমাধানের শর্ত দেয়া হবে। যুক্তরাষ্ট্র তুরস্ক ও রুশ ফেডারেশন নেওয়া চুক্তি স্বাক্ষরের উদ্যোগের প্রশংসা করে। যুক্তরাষ্ট্র সরকার স্থলে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও সিরিয়ার বিরোধী দলগুলিকে সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেবার জন্য উৎসাহিত করেছে। মিস নিউয়ার্ড বলেন, আস্তানা চুক্তির বিষয় আমাদের এখনও উদ্বেগ রয়েছে, কারণ ইরান এখানে তথাকথিত গ্যারান্টার হিসেবে ভূমিকা রাখছে। সিরিয়ায় ইরানের তৎপরতায় সেখানে শুধু সহিংসতার জন্ম দিয়েছে, সহিংসতা থামাতে পারেনি এবং আসাদ সরকারের পক্ষে ইরানের প্রশ্নাতীত সমর্থন সাধারণ সিরীয় নাগরিকদের জন্য দৈন্য বয়ে এনেছে মাত্র। বিগত কতগুলো চুক্তির ব্যর্থতার আলোকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার থাকতে হবে। মিস নিউয়ার্ড বলেন, আমরা আশা করব সিরীয় সরকার সাধারণ নাগরিক ও বিরোধী বাহিনীর বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করবে। যে কাজটি এখনও তারা করেনি। রাশিয়ার তরফে সেই নিশ্চিতকরণ আমরা আশা করব। বিরোধী দলগুলিকেও তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। নিশ্চয়তা প্রদানকারী দেশ হিসেবে তুরস্কের সহায়তায় আল নুসরা ফ্রন্ট সহ শনাক্তকৃত সন্ত্রাসী গ্রুপগুলি থেকে বিচ্ছিন্ন হতে হবে, কারণ আল নুসরা ফ্রন্ট গোষ্ঠী সিরীয় জনগণের প্রতিনিধিত্বকারী এবং জবাবদিহি সরকারের বৈধ আশা আকাঙ্ক্ষাকে লুণ্ঠিত করে চলেছে। এতদ সত্ত্বেও যুক্তরাষ্ট্র আশা করে যে এই চুক্তি সহিংসতা প্রশমনে সহায়ক হবে, সিরীয় জনগণের দুর্দশা ঘোঁচাবে এবং সংঘাতের রাজনৈতিক মীমাংসার পথ প্রশস্ত করবে। যুক্তরাষ্ট্র সরকার সিরীয় সংঘাতের এক সার্থক নিষ্পত্তিতে রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখবে। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তিতে জেনিভায় জাতিসংঘের নিয়ে উদ্যোগের প্রতি সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি আজ বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন যে যুক্তরাষ্ট্র 2015 সালে স্বাক্ষরিত যুগান্তকারী প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসবে কিনা। বুধবার রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন যে রোজ গার্ডেনের একটি অনুষ্ঠানে আজ স্থানীয় সময় বিকেল 3টায় তিনি ঘোষণা দেবেন। দিনে আরও আগে সফররত ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন রুয়ান ফুকের সঙ্গে ছবি তোলার সময় তিনি বলেন যে তিনি এই বিষয়টি যখন বিবেচনা করতে যাচ্ছেন তখন তিনি বহু লোকের কাছ থেকে দুপক্ষেরই কথা শুনছেন। মুখপাত্র শন স্পাইসার বলেন যে যাদের সঙ্গে এই বিষয়ে পরামর্শ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী নেতা এবং বিদেশি রাষ্ট্রপ্রধানরা। এদিকে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান প্যারিস চুক্তি মেনে চলার পক্ষেই রায় দিচ্ছে। কাবুলের কূটনৈতিক পাড়ায় বুধবার ট্রাক বোমা বিস্ফোরণে 90 জনের মৃত্যু এবং 400+ মানুষের আহত হওয়ার ঘটনায় আজ আফগানিস্তান জুড়ে শোক প্রকাশ করা হচ্ছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বুধবারের এই বিস্ফোরণকে নিন্দে জানিয়ে বলেন, ইসলামের পবিত্র রমজান মাসে নিরপরাধ অসামরিক লোকজনের ওপর এই আক্রমণ ছিল অমানবিক আক্রমণ। হোয়াইট হাউস বলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট গানিকে টেলিফোন করে তার শোক প্রকাশ করেছেন এবং এই বোমা হামলার নিন্দে করেছেন। তিনি বলেন যে রমজান মাসে এই আক্রমণ সন্ত্রাসীদের বর্বরোচিত স্বভাবকেই তুলে ধরেছে এবং তারা সভ্য দেশের শত্রু। আফগানিস্তানের জাতিসংঘের সহযোগিতা মিশন এই বোমা বিস্ফোরণের নিন্দে করেছে এবং বলেছে যে বিশেষত রমজান মাসে এই আক্রমণ নৈতিকভাবেই নিন্দনীয়। সিরিয়ার সংঘাত ক্রমশই দেশের পূর্বাঞ্চলে সরে যাচ্ছে, যেখানে সিরিয়ার সেনাবাহিনী এবং তাদের শিয়া সহযোগীরা ইরাক ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সীমান্ত বরাবর বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে। তারা একাধিক বিমান হামলাও চালায়। বুধবারের এক আক্রমণে একজন শীর্ষ আইএস অপপ্রচারককে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্র সমর্থিত সুন্নি বিদ্রোহীরাও সিরীয় ইরাক সীমান্ত জুড়ে অভিযান চালিয়ে যাচ্ছে। সিরিয়ার সরকারি কর্মকর্তারা দাবি করছেন যে তারা আইএস এর বিপুল ক্ষতি সাধন করেছেন। বুধবার থেকেই সরকারের রিপাবলিকান গার্ড এবং সিরিয়ান আরব আর্মি বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সহিংসতার জন্য বিশ্বব্যাপী গত বছর খরচ হয়েছে $14,300,000,000, যার মধ্যে $250,000,000 খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের একারই। সংঘাত ও নিরাপত্তা বিষয়ক রিপোর্ট গ্লোবাল পিস ইন্ডেক্স থেকে পাওয়া সর্বসাম্প্রতিক এই হিসেবে এই আভাসই দিচ্ছে যে গত এক দশক থেকে বিশ্ব শান্তির অবনতি ঘটেছে, প্রধানত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সন্ত্রাসবাদ ও সংঘাতের কারণে। এই গবেষণায় বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্বে যে দীর্ঘদিন থেকে উন্নতি হচ্ছিল এই অবনতিতে তা বাধাপ্রাপ্ত হল। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে 2011 সাল থেকে প্রতি বছর সন্ত্রাসী ঘটনায় প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য এমন 35টি দেশে 2007 সাল থেকে সন্ত্রাসবাদের কারণে 900% বৃদ্ধি পেয়েছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিমকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আর একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.